বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 23 ডিসেম্বর, আট পৌষ এবং ফার্সি 2 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদফাই স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফরের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হত্যা, সংঘর্ষ, ভাঙচুর ও হাঙ্গামা অব্যাহত রয়েছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রং ধনু। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা, কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। জেনারেল কাসেম সোলাইমানি হত্যার ঘটনা তদন্তে ইরান ইরাকের যৌথ বিবৃতি, জড়িতদের শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার। চীনের বাধার একদিন পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন প্রস্তাব পাস, ত্রাণ ও অর্থ পাঠানো যাবে আফগানিস্তানে। নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রেসিডেন্টের উদ্যোগ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি, ওবায়দুল কাদেরের অভিযোগ। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অস্থিরতা চলছে, গেরিলা হামলায় বেসামরিক ব্যক্তি ও পুলিশ কর্মকর্তা নিহত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনা তদন্তের বিষয়ে ইরান এবং ইরাক একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। ইরানের বিচার বিভাগের প্রধানের আন্তর্জাতিক বিষয়ক সহকারী এবং মানবাধিকার উচ্চ পরিষদের সচিব কাজিম গারিবাবাদি আজ এই বিবৃতি প্রকাশের কথা জানান। তিনি বলেন, জেনারেল কাসেম সোলাইমানি হত্যার ঘটনা তদন্তে গঠিত ইরান ও ইরাকের যৌথ কমিটির বৈঠক থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়। 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মার্কিন সেনারা হত্যা করে। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদি আল মুহান্দিস নিহত হন। দুই কমান্ডারই মধ্যপ্রাচ্যে মার্কিন মদতপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইরাক ইরান যৌথ কমিটির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতি সম্পর্কে কাজেম গারিবাবাদি বলেন, বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে এই দুই কমান্ডারের হত্যাকাণ্ড ছিল আন্তর্জাতিক আইন ও এ সংক্রান্ত সমস্ত কনভেনশনের সম্পূর্ণ লঙ্ঘন। দুই কমান্ডারের হত্যাকাণ্ডের বিষয়ে ইরাক এবং ইরান অত্যন্ত জোরালোভাবে ও আন্তরিকতার সাথে তদন্ত করবে এবং এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, সিদ্ধান্তদাতা ও বাস্তবায়নকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে আফগানিস্তানে মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর ব্যাপারে একটি প্রস্তাব পাশ করেছে। আমেরিকার তোলা প্রস্তাবের পক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমস্ত সদস্য সম্মতিসূচক ভোট দিয়েছে। এই প্রস্তাব পাশের ফলে এখন থেকে আফগানিস্তানের পাওনা অর্থ পরিশোধ করা, অর্থনৈতিক সম্পদ এবং সময়মতো পণ্য পাঠানো ও প্রয়োজনীয় সেবা প্রদানের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। ওই প্রস্তাবে বলা হয়েছে, এ ধরনের সহযোগিতা আফগানিস্তানের মৌলিক মানবিক চাহিদা পূরণে সহায়তা করবে এবং এর মাধ্যমে নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে না। এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা অন্য একটি প্রস্তাব তুলেছিল, যাতে বলা হয়েছিল আমেরিকার যে কমিটি আফগানিস্তানের উপর নিষেধাজ্ঞার বিষয়টি দেখভাল করে তারা অনুমোদন দিলে আফগানিস্তানে মানবিক ত্রাণ সহায়তা পাঠানো যাবে। চীন ও রাশিয়া ওই প্রস্তাবের উপর ভেটো দিয়েছিল। তারপর সংশোধিত প্রস্তাব উত্থাপন করে আমেরিকা এবং গতকাল তা নিরাপত্তা পরিষদে পাশ হয়। গত 15 আগস্ট কাবুলের পতনের মধ্য দিয়ে পুরো আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর আমেরিকা আফগানিস্তানের প্রায় $1,000 কোটি আটক করে। ইউক্রেনে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর ব্যাপারে রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়েছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বুধবার এক টেলিফোন আলাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার ওই টেলিফোন আলাপের কথা ঘোষণা করেছে। এটি বলেছে, টেলিফোন আলাপে দুই শীর্ষ কূটনীতিক ইউক্রেন সহ অন্যান্য যৌথ চ্যালেঞ্জ মোকাবেলায় পরস্পরকে সহযোগিতা করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ব্লিংকেন ও বোরেল ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং প্রয়োজনে যৌথভাবে যে কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায় তাহলে তার বড় ধরনের জবাব দিতে হবে। পর্যবেক্ষকরা বলছেন, প্রাচ্যে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়ার উপর চাপ সৃষ্টি করার জন্য সবসময় অজুহাত খোঁজে আমেরিকা। বর্তমানে ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েনের ঘটনা ওয়াশিংটনকে সেই সুযোগ এনে দিয়েছে। এদিকে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা OSCE জানিয়েছে, ইউক্রেন, রাশিয়া এবং আন্তঃসরকারি বেশ কয়েকটি সংস্থা পূর্ণমাত্রার যুদ্ধবিরতির জন্য একটি চুক্তি করতে একমত হয়েছে। চুক্তি হলে ইউক্রেন সরকার এবং দেশটির পূর্বাঞ্চলে বসবাসরত রুশ বংশোদ্ভূত গেরিলাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। ইউক্রেনে অবস্থিত OSCE-র চেয়ারপারসনের কার্যালয়ের বিশেষ প্রতিনিধি মিকো কিনুনেন গতকাল এক বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, 2020 সালের 22 জুলাই সই হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে শক্তিশালী করার জন্য আলোচনায় অংশগ্রহণকারীরা যে জোরালো প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তাতে আমি খুবই খুশি। 2014 সাল থেকে ইউক্রেনের দনবাস এলাকায় রুশ বংশোদ্ভূত গেরিলা এবং ইউক্রেনের সরকারি সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ শুরু হয়। ইউক্রেন সরকার, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা দাবি করছে এই সংঘাতের পেছনে রাশিয়ার হাত রয়েছে। সংঘাতে এ পর্যন্ত 13,000-এরও বেশি মানুষ মারা গেছে। এই ইস্যুতে ইউরোপ এবং আমেরিকা রাশিয়ার উপর বেশ কয়েক দফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, তবে রাশিয়া বারবার পশ্চিমাদের অভিযোগ অস্বীকার করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রেসিডেন্টের শুভ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত বিএনপি নেতারা। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির শুভ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত বিএনপি নেতারা। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওবায়দুল কাদের বলেন, মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের সাংবিধানিক ও গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। রাষ্ট্রপতির উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়ে বিএনপি নেতারা বরং সরকারের বিরুদ্ধে চিরাচরিতভাবে বিষোদ্গার করে চলছেন। তিনি বলেন, জন্মলগ্ন থেকেই বিএনপির রাজনীতি ক্ষমতা দখলের রাজনীতি। ক্ষমতার প্রশ্নে তাদের কাছে স্বৈরতন্ত্র আর গণতন্ত্র সবই সমান। দেশে চলমান গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করতে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণের মতামত প্রকাশের সর্বোত্তম মাধ্যম হল নির্বাচন। সেই নির্বাচনী ব্যবস্থাকে অধিকতর গণতান্ত্রিক ও আধুনিক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ঐতিহাসিক ক্ষণে গৌরবোজ্জ্বল সময়ে রাষ্ট্রপতির উদ্যোগে চলমান সংলাপে দেশে জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা আরও গতিশীল হবে। ওদিকে গতকাল বুধবার হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপরে পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার সিলেট বিভাগের সকল উপজেলা এবং শনিবার সিলেটের সকল জেলায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বুধবার হবিগঞ্জের পুলিশ বিনা উস্কানিতে দলের পূর্ব ঘোষিত সমাবেশে হামলা করেছে, গুলি বর্ষণ করেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের আশঙ্কায় জানুয়ারিতে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষের প্রথম থেকেই পুরোপুরি ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে না। আগামী মাস পর্যন্ত এখনকার মতোই স্বল্প পরিসরে ক্লাস কার্যক্রম চলতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। তিনি আরও বলেন, মার্চ পর্যন্ত যদি সংক্রমণ আর না বাড়ে তারপর থেকে স্বাভাবিকভাবে কার্যক্রম চলতে পারে। আজ রাজধানীর মাতুয়াইল এলাকায় বিনামূল্যের পাঠ্য বইয়ের ছাপার কাজ পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গতবারের মতো আসন্ন নতুন শিক্ষাবর্ষেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিনামূল্যে বই বিতরণের উৎসব হবে না, তবে শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীদের বই দেওয়া হবে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগর এবং অনন্তনাগে দুটি পৃথক গেরিলা হামলায় একজন বেসামরিক ব্যক্তি ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
জম্মু কাশ্মীরের শ্রীনগর এবং অনন্তনাগে দুটি পৃথক গেরিলা হামলায় একজন বেসামরিক ব্যক্তি ও একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটে। গণমাধ্যমে প্রকাশ, অনন্তনাগ জেলার বীজবেহারা এলাকায় পুলিশ সদস্যদের উপরে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে অজ্ঞাত গেরিলারা। এতে মোহাম্মদ আশরাফ নামে এক পুলিশের উপপরিদর্শক গুরুতরভাবে আহত হন। সন্ধ্যায় এ ধরনের ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও অন্য নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সেখানে পৌঁছায়। হামলাকারীদের ধরতে ওই এলাকায় শুরু হয় ব্যাপক তল্লাশি। পুলিশের একজন কর্মকর্তা বলেন, ওই ঘটনায় আহত কর্মীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান। অন্যদিকে শ্রীনগরের নওয়াকাদালে গেরিলাদের গুলিতে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, সন্ধ্যা ছটা নাগাদ শ্রীনগরের নওয়াকাদল এলাকায় রাউপ আহমেদ নামে এক ব্যক্তি তার বাড়ির কাছে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে আনা হলে সেখানে তার মৃত্যু হয়। চলতি ডিসেম্বরে পান্থচক ও বান্দিপুরা এলাকায় দুটি পৃথক গেরিলা হামলায় চার দিনের মধ্যে কর্মকর্তাসহ পাঁচজন পুলিশ সদস্য নিহত হয়েছিল। গত 10 ডিসেম্বর শুক্রবার জম্মু কাশ্মীরের বান্দিপুরার গুলশান চকে অজ্ঞাত গেরিলা হামলায় মোহাম্মদ সুলতান এবং ফায়াজ আহমেদ নামে দুই পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। গত 13 ডিসেম্বর পান্থচক এলাকায় একটি পুলিশ বাসে গেরিলাদের এলোপাথাড়ি গুলিবর্ষণে নিহত হয়েছিলেন পুলিশের উপপরিদর্শক গুলাম হাসান এবং কনস্টেবল শফিক আলী। সে সময় আহত হয়েছিলেন আরও 11 জন পুলিশ সদস্য। পরে রামিজ আহমেদ নামে আহত আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু হয় 14 ডিসেম্বর। এসব ঘটনার জের না মিটতেই 22 ডিসেম্বর ফের অজ্ঞাত গেরিলা হামলায় এক পুলিশ সদস্যের মৃত্যু হল। অর্থাৎ প্রায় 2 সপ্তাহের মধ্যে গেরিলা হামলায় নিহত হলেন 2 কর্মকর্তাসহ মোট 6 জন পুলিশ কর্মী। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। সিরিয়ার উপর ইহুদিবাদী ইসরায়েল বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করে যে হামলা চালিয়ে আসছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং তুরস্ক। আস্তানা শান্তি প্রক্রিয়ায় এই তিন দেশ হচ্ছে গ্যারান্টার। আস্তানা শান্তি প্রক্রিয়ার 17তম বৈঠক শেষে তিন দেশ এক যৌথ বিবৃতিতে সিরিয়ার উপর ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার উপরে এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন অবসানের আহ্বান জানিয়েছে এই তিন দেশ। একই সঙ্গে তারা বলেছে, ইসরায়েলি আগ্রাসন আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। ইসরায়েলি হামলার কারণে সিরিয়ার বেসামরিক নাগরিকদের জীবন চরম হুমকির মুখে পড়ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গত মঙ্গলবার কাজাখস্তানের রাজধানী নূর সুলতানে দুদিনব্যাপী আস্তানা শান্তি প্রক্রিয়ার বৈঠক শুরু হয়। এতে ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রতিনিধিরা ছাড়াও সিরিয়ার সরকার এবং বিরোধী প্রতিনিধিরা অংশ নেন। 2011 সালে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ায় সহিংসতা শুরু করে। এরপর থেকে প্রায় নিয়মিত ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার উপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। ফিলিস্তিনি জনগণের উপর মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন স্বশাসিত সরকার যে দমনপীড়ন চালাচ্ছে তা বন্ধ করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদে ইসলামী। বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা বলেছে, স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী মুক্তিপ্রাপ্ত বন্দীদের পাশাপাশি সাধারণ ফিলিস্তিনিদের সঙ্গে যে নিপীড়নমূলক আচরণ করছে তা বন্ধ করতে হবে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি যুবক নিহত হওয়ার পর এই বিবৃতি প্রকাশ করা হল। যৌথ বিবৃতিতে আমির খালেদ আল লাদাউয়ির শাহাদাতের নিন্দা জানিয়ে বলা হয়েছে, দখলদার ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থে স্বশাসিত সরকার ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে যে দমন অভিযান চালাচ্ছে সে ব্যাপারে নীরব থাকা যায় না। বিবৃতিতে বলা হয়েছে, জর্দান নদীর পশ্চিম তীরে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন স্বশাসিত সরকার এমন সময় এসব নিপীড়ন চালাচ্ছে যখন ফিলিস্তিনি জনগণ ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। তুরস্ক জানিয়েছে, সিরিয়ার একজন নাগরিকের কাছে ভুয়া পাসপোর্ট বিক্রির জন্য গত মাসে ইস্তাম্বুল থেকে আমেরিকার একজন কূটনীতিককে আটক করা হয়েছে। তিনি সিরিয়ার একজন নাগরিককে জার্মানি চলে যাওয়ার জন্য নিজের জাল পাসপোর্ট সরবরাহ করেছিলেন। গতকাল ইস্তাম্বুল পুলিশ আমেরিকার ওই কূটনীতিকের সংক্ষিপ্ত নাম ডিজে কে বলে জানিয়েছে। পুলিশ বলছে, আমেরিকার এই কূটনীতিক লেবাননের মার্কিন কনস্যুলেটে কর্মরত ছিলেন। পুলিশের বরাত দিয়ে তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, গত 11 নভেম্বর ইস্তাম্বুল বিমানবন্দর থেকে ডিজেকে আটক করা হয় এবং পরে তাকে জেলে পাঠানো হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের নেতৃত্বে সেদেশের একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল ইরান সফরে এসেছেন। ইরাক ইরান সম্পর্কের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের নেতৃত্বে সেদেশের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল ইরান সফরে এসেছেন। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল আরাজি সহ দেশটির গুরুত্বপূর্ণ আরও অনেক কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান কিছুদিন আগে ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে দেয়া এক বার্তায় দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তার এবং ইরাকের উন্নয়নে সহযোগিতার জন্য তেহরানের প্রস্তুতির কথা জানিয়েছিলেন। ইরাকের প্রতিনিধি দলের ইরান সফর এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইরাকের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজনৈতিক অঙ্গনে বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে নানাবিধ সংকটে জর্জরিত ইরাকের সহযোগিতায় প্রতিবেশী ইরান একমাত্র দেশ যে কিনা সবসময়ই তাদের পাশে রয়েছে। উদাহরণস্বরূপ, ইরাকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের তাণ্ডবের সময় একমাত্র ইরান ইরাকের সরকার ও জনগণের পাশে ছিল এবং ইরানের সহযোগিতায় জঙ্গিদেরকে নির্মূল করা সম্ভব হয়েছে। এছাড়া ইরাকের অর্থনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নেও ইরানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালে সন্ত্রাসবাদ দমন এবং ইরাকের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ইরানের সহযোগিতার ভূয়সী প্রশংসা করে বলেছেন, ইতিহাস সাক্ষী যে ইরাকের দুঃসময়ে ইরান সবসময় আমাদের পাশে ছিল এবং এ বিষয়টি ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বাস্তবতা হচ্ছে, পশ্চিম এশিয়ার আরব দেশগুলোর মধ্যে ইরানের সঙ্গে ইরাকের রয়েছে সবচেয়ে বেশি অভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন। এছাড়া দীর্ঘ সীমান্ত থাকায় গড়ে উঠেছে সর্বাত্মক সহযোগিতা ও সম্পর্ক। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে ইরাক ও ইরানের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার এবং দুদেশের বাণিজ্য সম্পর্ক নষ্ট করার জন্য আমেরিকা ব্যাপক চেষ্টা চালিয়েছে। এ লক্ষ্যে তারা ইরাকের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে, কিন্তু তারপরও বাণিজ্য সম্পর্ক অটুট রয়েছে। বর্তমানে দুদেশের বাণিজ্য বিনিময়ের পরিমাণ $2,000 কোটি ছাড়িয়ে গেছে। এতে কোনো সন্দেহ নেই যে ইরাক ও ইরানের সম্পর্ক প্রতিবেশী সুলভ সম্পর্কেরও অনেক ঊর্ধ্বে। এই দুই দেশ আঞ্চলিক যে কোনো সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এরই আলোকে ইরাকের প্রতিনিধি দলের ইরান সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হত্যা, রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও হাঙ্গামা অব্যাহত রয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদে চলমান ধারাবাহিক নির্বাচনকে কেন্দ্র করে হত্যা, রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর, হাঙ্গামা এসব অব্যাহত রয়েছে। নির্বাচনে বিরোধী দল বিএনপি অংশগ্রহণ না করায় মাঠে রয়ে গেছে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এবং আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া বিদ্রোহী প্রার্থী। আর এ নিয়ে মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে বিরোধ এখন তুঙ্গে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও হাঙ্গামা, ভাঙচুর, রক্তাক্ত সংঘাত, এমনকি খুনোখুনির মতো ঘটনাও ঘটছে। পর্যবেক্ষকগণ বলছেন, টানা দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে ক্ষমতাসীন দলের মধ্যে সরকারি সুযোগ সুবিধা লাভের আকাঙ্ক্ষা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বিরোধী রাজনৈতিক দল অনুপস্থিত থাকায় আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীরাই তাদের বিদ্রোহীদের মোকাবেলা করছে। দল থেকে বিদ্রোহীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলেও পরিস্থিতির তেমন কিছু উন্নতি হচ্ছে না।
এই ইলেকশনটা আপনার হয়ে গেছে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগের ইলেকশন। তো এই ক্ষেত্রে আপনার বিরোধী দল না থাকলেও আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছে এখন। আপনি যদি কয়েকদিনের আওয়ামী লীগ নেতা এবং চেয়ারম্যান ক্যান্ডিডেটদের বক্তব্য শোনেন, আপনি দেখেছেন যে কুষ্টিয়া একজন বলেছে যে নৌকায় ভোট না দিলে আমি AK-47 নিয়ে আসবো। উখিয়ার একজন চেয়ারম্যান ক্যান্ডিডেট বলেছেন, এবং সেই ইনকামেন্ট চেয়ারম্যান, সে বলেছে যে আমি আমাকে ভোট না দিলে, নৌকায় ভোট না দিলে তার কবর হবে না, মসজিদে নামাজ পড়তে পারবে না। নাটোর জেলা আওয়ামী লীগের সম্পাদক পর্যায়ের একজন নেতা, সে বলেছে যে নৌকায় ভোট যারা দিবেন না তারা কেন্দ্রে আসার দরকার নেই। মাদারীপুরের একজন বলেছে যে নৌকায় ভোট না দিলে তার এই এলাকা থাকার অধিকার থাকবে না। বিরোধী দল তো নেই, তাদের নিজেদের যে ক্যান্ডিডেট ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়েছে তাদেরকেও সহ্য করতে পারছে না আওয়ামী লীগ।
এদিকে গতকাল বুধবার রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে 7 নম্বর ওয়ার্ডের 2 জন ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থী সিরাজ গোলদার ও নুরুল ইসলামের সমর্থকদের মধ্যে 3 ঘন্টা ধরে সংঘর্ষ চলে। এতে দুই পক্ষের অন্তত 50 জন আহত হয়েছে বলে জানা গেছে। ওদিকে পিরোজপুরের বটবাড়িয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে আগলি বাজারে বিপ্লব ব্যাপারী নামে 40 বছরের একজন যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। এদিকে নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিরোধী প্রার্থী আলী হায়দার বক্সির কর্মী সমর্থকদের ওপরে হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত 8টার দিকে ইউনিয়নের শান্তিরহাট বাজারে এই হামলার ঘটনায় স্বতন্ত্র প্রার্থী আলী হায়দার বক্সির ছেলে ইব্রাহিম বক্সি সহ অন্তত 10 জন সমর্থক আহত হয়েছেন। হামলার সময় পুলিশ ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রং ধনু।
রং ধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, আমাদের অনেক অনেক আদর ও ভালোবাসা নাও। আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, আজকের আসরে তোমাদের জন্য রয়েছে একটি শিক্ষণীয় গল্প। গল্পটি মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গল্পের পর থাকবে একটি গান, আর আমাদের আজকের অনুষ্ঠানটিও গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই শোনা যাক আজকের গল্প, অতি চালাকের গলায় দড়ি।
অনেক অনেক দিন আগের কথা, একদিন এক লোক হযরত মুসা আলাইহিসসালামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি আবেদন নিয়ে এসেছি। আমি চাই পশু পাখির ভাষা শিখতে। আমি পশু পাখির কথাবার্তা থেকে শিক্ষা ও উপদেশ লাভ করতে আগ্রহী।
মুসা নবী বললেন, এ কাজটি তোমার জন্য মঙ্গলজনক নয়। মানুষের যে ভাষা তোমার জানা আছে তা থেকে যত পারো উপদেশ গ্রহণ করো, এটাই তোমার সারা জীবনের জন্য যথেষ্ট হবে। কিন্তু পশু পাখির ভাষা জানা একটি বাজে চিন্তা, লোভ লালসার ফল। জেনে রেখো, অতি লোভ মানুষকে বিপদে ফেলে।
লোকটি বলল, হে আল্লাহর রাসূল, আমি তো পশু পাখির ভাষা শিখে ব্যবসা করতে চাই না, শুধু জানতে চাই এরা কি কি কথা বলে। এছাড়া ওদের কথাবার্তা থেকে নিজের চরিত্র সংশোধন করাই আমার আসল উদ্দেশ্য।
হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আমার কথা শোনো, এই বাজে খেয়াল ছেড়ে দিয়ে নিজের কাজে লাগো। অত বেশি চালাক চতুর হতে চেয়েও না, মনে রেখো অতি চালাকের গলায় দড়ি।
লোকটা নাছোড় বান্দার মতো বলল, হে রাসূল, আমার মনে শান্তি নেই, মনটা খালি ছটফট ছটফট করে। পশুদের ভাষা যে আমার জানতেই হবে, এজন্য প্রয়োজনে না হয় বিপদ আপদ ও বালা মুসিবত মাথা পেতে নেব। আমাকে অন্তত পক্ষে মোরগ ও কুকুরের ভাষা হলেও শিক্ষা দাও, এ দুটোতেই আমি রাজি।
হযরত মুসা নবী বললেন, ঠিক আছে, বিপদ আপদে যখন মাথা পেতে নিতে রাজি আছো, তাহলে যাও, আমি দোয়া করছি আল্লাহ তোমাকে মোরগ ও কুকুরের ভাষা শিক্ষা দিন। তবে শুনে যাও, এতে যদি তোমার কোনো ক্ষতি হয় তাতে কিন্তু আমি দায়ী নই।
লোকটি খুশিতে গদগদ হয়ে বাড়ি চলে গেল। সারাটা রাত সুখ স্বপ্নে কাটিয়ে দিয়ে ভোরে খুব তাড়াতাড়ি জেগে উঠল। চাকরদের হুকুম দিল, যাও আমার নাস্তা নিয়ে এসো, সাথে সাথে ওই কুকুর ও বড় মোরগটিকেও আনতে ভুল করো না যেন।
একজন চাকর গিয়ে মনিবের আদরের কুকুর ও বড় মোরগটি নিয়ে এলো। ইতোমধ্যে নাস্তাও হাজির। মনিব দস্তরখানায় বসে নাস্তা খাওয়া শুরু করলো। এক টুকরা রুটি ছুঁড়ে দিল কুকুরের দিকে। রুটির টুকরা দেখা মাত্রই মোরগ লাফ দিয়ে ছুটে এসে মুখে লুফে নিল।
কুকুরটি এতে আপত্তি জানিয়ে বলল, আজব বদ চরিত্রের মোরগ তো তুই, গম খাস, জব খাস, ভুট্টা খাস, মাছ খাস, কীট পতঙ্গ খাস, আরো কত কি খাস। তুই ভালো করেই জানিস যে ওই সামান্য রুটি ছাড়া আমার ভাগ্যে আর কিছুই জোটে না, আর সেই এক টুকরা রুটিও লুফে নিলি।
মোরগ বলল, রাগ করিস রে ভাই, আজ ধৈর্য ধরো, কাল তো তোর খুশির দিন, আগামীকাল মনিবের ঘোড়াটি মারা যাবে, তখন তোর মন যত চাই গোশত খেতে পারবি, আমি তো গোশত খাই না।
কুকুর শান্ত হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কথাটা আমার মনে ছিল না, যা বেটা রুটি তুই খেয়ে নে।
পাশে বসা মনিব তাজ্জব হয়ে ওদের কথা শুনল এবং মনে মনে বলল, আজব ব্যাপার, তাহলে আমার ঘোড়াটি কাল মারা যাচ্ছে। বেশ ভালোই হলো বিষয়টি জেনে গেলাম, পশু পাখিদের ভাষা জানার ফায়দা তো এটাই। এ কথা ভেবেই মনিব ঘোড়া পালককে ডেকে পাঠালো এবং বলল, জলদি জলদি এই ঘোড়াটাকে বাজারে নিয়ে যা, আর যে দামে পারিস বিক্রি করে ফেল।
এই ঘটনার পরের দিন নাস্তা খাওয়ার সময় মনিব ইচ্ছে করেই এক টুকরা রুটি কুকুরের সামনে ছুঁড়ে মারল, কিন্তু মোরগ এক লাফে তা লুফে নিল। কুকুর বলল, এ কি কাণ্ড, আজও নিয়ে গেলি? গতকাল তো বড় কলা করে বলেছিলি মনিবের ঘোড়া মারা যাবে আর আমি মজা করে খাবো, কিন্তু কই, মনিব তো ঘোড়া বিক্রি করে দিলেন, আজও তুই আমার ভাগ ছিনিয়ে নিলি, আমাকে যে দুপুর পর্যন্ত একেবারে উপোস থাকতে হবে।
মোরগ বলল, আরে ভাই, আমি কি মিথ্যা বলেছিলাম? ঘোড়াটির তো মারা যাওয়ারই কথা ছিল, কিন্তু মনিব তা বিক্রি করে দিলেন। ঘোড়া মরল তবে খরিদ্দারের ঘরে গিয়ে। সে যাক, যেহেতু মনিবের মালের কিছু ক্ষতি হওয়ার কথা ছিল তা হবেই। শুনে রাখ, আজ তার গাধাটি মারা যাবে, আর গাধার মরণ মানেই কুকুরের ঈদ। আগামীকাল তুই পেট পুরে গোশত খাবি, কিন্তু আমি একটুও খাবো না।
কুকুর একথা শুনে বলল, ওহো তাই তো, আমার মোটেও স্মরণ ছিল না। ভালো কথা, তাহলে রুটি আজও তোর পেটেই যাক।
মনিব কুকুর মোরগের এ কথা শোনা মাত্রই চাকরকে ডেকে পাঠালো এবং বলল, শিগগির বাজারে যা, গাধাটি বিক্রি করে আয়।
চাকর মনিবের কথা মতো গাধাটি বাজারে নিয়ে বিক্রি করে এলো। তৃতীয় দিন ভোরে নাস্তার সময় কুকুর মোরগকে লক্ষ্য করে বলল, তুই বেটা এক এক দিন এক এক কথা বলিস, আর আমাকে মিছামিছি রঙিন স্বপ্ন দেখাস। শুধু বলিস আগামীকাল এই হবে সেই হবে, কিন্তু গোশতের কোনো খবরই নেই।
মোরগ বলল, তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু আমি বুঝতে পারছি না মনিব কোত্থেকে এত বড় চালাক চতুর হয়ে গেলেন যে প্রতিদিনই তার মালের ক্ষয়ক্ষতি এড়িয়ে যাচ্ছেন। যাক ভাই, যার বদলে আছে তার জন্য দুঃখ করার কি আছে। শোন, ঘোড়া ও গাধার বদলে এবার মনিবের পালের চারটা কালো দুম্বা মারা যাবে। যখন ওগুলো মারা যাবে তখন তো ওসবকে তুলে নিয়ে বিলে ফেলে আসবে, তখন তুই গিয়ে যত ইচ্ছে গোশত খাবি, ব্যাস।
কুকুর জবাবে বলল, আমিও তা টের পেয়েছি, কোনো কোনো ক্ষয়ক্ষতিকে একেবারে ঠেকানো যায় না। ঘোড়াকে বিক্রি করেছেন, গাধাকে বিক্রি করেছেন, এবার কালো দুম্বাগুলো মারা যাবে। ঠিক আছে, আজও না হয় ধৈর্য ধরব।
মনিব মোরগ ও কুকুরের কথাবার্তা শোনা মাত্রই রাখালকে ডেকে নির্দেশ দিলেন, শিগগিরই যা, ওই চারটে কালো দুম্বাকে বাজারে বিক্রি করে আয়। রাখাল মনিবের নির্দেশ মতো তাই করল। মনিব মনে মনে বললেন, পশু পাখির ভাষা শেখার এই তো লাভ। বেশ খুশি হল মনিব।
এই ঘটনার কিছুদিন পর এক সকালে নাস্তার সময় মোরগ ও কুকুর যখন একত্রিত হলো, কুকুর মোরগকে গালাগালি শুরু করে দিল। কুকুর বলল, আজ কিন্তু আমার পালা, এতদিন আমিও তোর মতো কিছু কিছু বিষয় বুঝেছিলাম, কিন্তু সবই মিথ্যা প্রমাণিত হলো। মনিব খুবই চালাক, যে কোনো ভাবেই নিজের ক্ষতি ঠেকাচ্ছেন।
মোরগ পাণ্ডিত্যের সাথে বলল, আরে ভাই, মনিবের চালাকির উপর এত ভরসা করিস নে, অতি চালাকির ফল ভালো নয়। আজ তো ওসবের জায়গায় মনিব নিজেই মারা যাবে, তখন মনিবের আত্মীয় স্বজন ও জ্ঞাতি গোষ্ঠী দান খয়রাত করবে, পোলাও কোরমা বিলাবে, দোম্বা ভেড়া গরু কোরবানি করবে, প্রচুর নিয়ামত ও খানাদানার জিয়াফত হবে। তোর ভাগটা এবার হিসাব করে দেখ।
কুকুর বলল, রাখ তোর গলাবাজি, তুই কোত্থেকে জানলি একথা।
মোরগ বলল, আজ শেষ রাতে যখন মোনাজাত করছিলাম তখনই শুনেছি। জানিস তো মনিবের হায়াত এখনো শেষ হয়নি, তার কাছে কিছু হারাম মাল ছিল এবং তার কিছু রক্তও দূষিত ছিল। কথা ছিল মনিবের মালের উপর দিয়েই বিপদ চলে যাবে ও ঘোড়াটি মারা যাবে, কিন্তু মনিব বড় চালাকি করে ঘোড়াটি বিক্রি করে দিলেন। এরপর কথা ছিল সেই বিপদ গাধার মৃত্যুর ভেতর দিয়ে উতরে যাবে, কিন্তু তাতেও মনিব বাধা সাধলেন। ওইসব ছিল মনিবের জানের বিনিময়। মনিব যেহেতু সবটাতেই বাধা দিলেন, সেহেতু এবার তার জানের উপরই মুসিবতে নেমে আসবে, এবার তো নিজেকে বিক্রি করতে পারবে না।
মনিব যেই এ কথা শুনল অমনি ভয়ে তার আত্মা শুকিয়ে কাঠ হয়ে গেল। হাতের নাস্তার কথা বেমালুম ভুলে গিয়ে দিল ছুট হজরত মুসা আলাইহিস সালামের বাড়ির উদ্দেশ্যে। হজরত মুসাকে দেখা মাত্রই তার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল আর ফরিয়াদ করতে লাগলো, হে মুসা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমার সর্বনাশ হয়ে গেছে, কপাল পুড়ে গেছে, চোখে মুখে অন্ধকার দেখছি।
হজরত মুসা তাজ্জব হয়ে বললেন, হয়েছে কি বলো দেখি, কিসের ভয়, এত আতঙ্কিত কেন?
লোকটি বলল, ভয় অহেতুক নয়, আমি নিশ্চিত যে মাথার উপর বিপদ আসছে। এরপর সে হযরত মুসা আলাইহিসসালামের নিকট সবকিছু খুলে বলে হাউ মাউ করে কান্না জুড়ে দিল।
হযরত মুসা নবী বললেন, বাপু, আমি তো তখনই তোমাকে বলেছিলাম পশু পাখির ভাষা জানা তোমার জন্য ক্ষতিকর, এখন আমার করার কিছুই নেই, কারো বাঁচা মরার এখতিয়ারও আমার হাতে নেই। তবে এখন এক কাজ করতে পারো, যাও ওগুলোর ক্রেতাদের কাছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে তাদের ক্ষতিপূরণ করো। যদি তারা রাজি হয় তাহলে হয়তোবা তোমার এই বিপদ কেটে যেতেও পারে।
এ কথা শুনে লোকটি ঊর্ধ্বশ্বাসে ছুটে চলল বাড়ির পানে। বাড়িতে গিয়ে রাখালের কাছ থেকে জেনে নিল দুম্বা, গাধা ও উট কার কাছে বিক্রি করেছে। নাম ঠিকানা জেনে একে একে তিন ক্রেতার কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিতে চাইল লোকটি, কিন্তু কেউই ক্ষতিপূরণ নিতে রাজি হল না। তারা জানালো পশু মারা যাওয়ায় আর্থিক ক্ষতি হলেও বিনিময়ে তারা বড় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে, পশুর উপর দিয়ে গেছে তাদের বালা মুসিবত, সে কারণে তারা ক্ষতিপূরণ নিতে রাজি নয়।
সবখানে নিরাশ হয়ে লোকটি ছুটে চলল তার বাড়ির পানে। বাড়ির কাছে এসেই দেখতে পেল দেয়ালের উপর তার পোষা মোরগটি বসে আছে। মেজাজ খারাপ হয়ে গেল তার। মোরগকে লক্ষ্য করে বলল, এই মোরগ, আমার যাবতীয় বালা মুসিবতের জন্য তুই দায়ী। সারা জীবন আমার খাবার দাবার খেয়ে কেন তুই এসব ভবিষ্যৎবাণী শোনাতে গেলি?
মোরগ জবাব দিল, আমরা আমাদের কাজ করেছি। তুই বেটা যেখানে আদম জাতির ভাষা থেকেই শিক্ষা গ্রহণ করিস নে, সেখানে কি কারণে পশু পাখির ভাষা শিখতে গেলি?
এমনি সময় মনিব বেচারার অবস্থা শোচনীয় আকার ধারণ করলো। আছাড় খেয়ে পড়ে গেল মাটিতে, আর সাথে সাথেই জান চলে গেল জানের মালিক আল্লাহর হাতে।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, আল্লাহর রাসূল হযরত মূসা আলাইহিসসালামের নিষেধ অমান্য করে পশু পাখির ভাষা শেখায় লোকটা পরিণতি কেমন হলো তা জানতে পারলে আজকের গল্প থেকে। তাই আমাদের সবার উচিত নবী রাসূলদের কথা মেনে চলা এবং তাদের আদেশ, নিষেধ ও উপদেশ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করা। আমাদের সকল কাজকর্ম ও অনুপ্রেরণার উৎস হওয়া উচিত নবী রাসূলদের জীবন ও কর্ম। তো বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে এ সম্পর্কেই রয়েছে একটি গান। গানের কথা ও সুর কবি মতিউর রহমান মল্লিকের, আর গেয়েছে শিশু শিল্পী মাইমুনা বিনতে জামাল।
তোমরা গানটি শুনতে থাকো, আর আমরা বিদায় নিই রংধনুর আজকের আসর থেকে।
রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার তখন তোমার বাদর জুড়ায় যন্ত্রণা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 23 ডিসেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, বিএনপির কাছে স্বৈরতন্ত্র ও গণতন্ত্রে পার্থক্য নেই, বলেছেন সেতুমন্ত্রী দৈনিক কালের কণ্ঠ। বাংলাদেশ মালদ্বীপের মধ্যে 3 চুক্তি সই, দৈনিক প্রথম আলো। নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়া বড় উদ্বেগে সিপিডি, দৈনিক মানব জমিন। আফগানিস্তানে যে কারণে মৃত্যুর সংখ্যায় লাখো শিশু, দৈনিক ইত্তেফাক। নতুন বছরে ক্লাস যেভাবে চলবে জানালেন শিক্ষামন্ত্রী, দৈনিক নয়া দিগন্ত। মির্জা ফখরুলের দাবি, এসপি মোরাদের নির্দেশে বিএনপির সমাবেশে 1200 রাউন্ড গুলি, দৈনিক যুগান্তর। এবার ভারতের শিরোনাম, কলকাতার মেয়র ফিরহাদি, ডিপুটি অতীন ঘোষ, চেয়ারপারসন মালা রায়, দৈনিক আজকাল। বিজেপির রাজ্য কমিটিতে 2 চিকিৎসক, দল রুগ্ন বলেই কি বিরোধীদের ঠাট্টা, দৈনিক আনন্দবাজার পত্রিকা। নিজের পায়ে কুড়ুল মেরেছে, নিশ্চিহ্ন হওয়ার পথে বিজেপি, ফের বিস্ফোরক তথাগত রায়, দৈনিক সংবাদ প্রতিদিন।
এবারে বাংলাদেশের বিস্তারিত খবর তুলে ধরছি দৈনিক প্রথম আলোর খবর। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈতকর পরিহার, বন্দি বিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে 3টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালির মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শেষে দুই নেতার উপস্থিতিতে আজ বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্টের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। দ্বৈতকর পরিহার চুক্তিসহ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান সমঝোতা স্মারক এবং উভয় দেশের যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দিয়েছে বাংলাদেশ।
দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি নেতারা রাষ্ট্রপতির শুভ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত থেকে সরকারের বিরুদ্ধে বিষোদাগার করে চলেছেন। তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। রাষ্ট্রপতির এই শুভ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার
অপচেষ্টায় লিপ্ত থেকে বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে চিরাচরিতভাবে বিষোদাগার করে চলেছেন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি একথা বলেন।
দৈনিক যুগান্তর এক খবরে লিখেছে, এসপি মুরাদ আলীর নির্দেশে ওসি নাজমুল হাসান মাসুক আলী সম্পূর্ণ বেআইনিভাবে শটগানে প্রায় 1200 রাউন্ড গুলি ছুড়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনত সারা বিশ্বে শটগানের গুলি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে পাঠানোর দাবিতে 22 ডিসেম্বর সারা দেশে বিভাগীয় পর্যায়ে 7 জেলায় আমাদের সমাবেশের কর্মসূচি ছিল। এর মধ্যে 6টিতে মোটামুটি শান্তিপূর্ণভাবে কর্মসূচি করা গেছে। হবিগঞ্জে পুলিশ অতর্কিতে হামলা চালিয়েছে। এসপি মুরাদ আলীর নির্দেশে ওসি নাজমুল হাসান মাসুক আলী সম্পূর্ণ বেআইনিভাবে শটগানের প্রায় 1200 রাউন্ড গুলি ছুড়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
3 বছরের শিশু কামিলা কিন্তু তার ওজন মাত্র 5 কেজি। পেটের বুকের হাড় বের হয়ে গেছে, ভুগছে চরম অপুষ্টিজনিত রোগে, এমন হাজারো চিত্র আফগানিস্তানের শিশুদের। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু কামিলার পরিবার নয়, আফগানিস্তানের লাখ লাখ পরিবার চরম খাদ্য সংকটে, যার মধ্যে নারী ও শিশুরা বেশি ভুক্তভোগী। মানবাধিকার সংস্থাগুলো আহ্বান জানিয়েছে দেশটিতে বিদেশি সহায়তার। তবে দেশটিতে ক্ষমতায় যাওয়া তালেবান সরকার সিএনএনে দাবি করেছে ভিন্ন। তালেবান অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করেছে, কিন্তু অনাহারে রয়েছে লাখো মানুষ এমন তথ্যকে ভিত্তিহীন বলেছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, কেউ অনাহারে নেই, কেননা এখানে কোনো দুর্ভিক্ষ নেই এবং শহরগুলো খাদ্যে পরিপূর্ণ।
দৈনিক মানবজমিনে খবরে জানিয়েছে, করোনা মহামারীর সময় মানুষের যখন আয় কমে গেছে কর্মসংস্থান হারিয়েছেন অনেকে, এমন সময় তীর্থ প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়া বড় উদ্বেগের বিষয় বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। চলতি বছরের অক্টোবর পর্যন্ত মূল্যস্ফীতির হার 5.4% এবং খাদ্য মূল্যস্ফীতি 5.3%, যা বাস্তবতার সঙ্গে বিরাট ফারাক বলে মনে করছে সংস্থাটি। বৃহস্পতিবার বাংলাদেশের উন্নয়নে স্বাধীন পর্যালোচনার আওতায় অর্থনীতি 2021-22 প্রথম অন্তর্বর্তীকালীন পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেছে সিপিডি।
দৈনিক নয়া দিগন্তের শিরোনামের খবরে বলা হয়েছে, আগামী বছরের মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক ক্লাস চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি বলেন, জানুয়ারি মাস থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও আগের মতো আংশিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করানো হবে। আগামী মার্চ মাস পর্যন্ত এটি বহাল থাকবে। বৃহস্পতিবার রাজধানীর মাতোয়াইল মৌসুমী প্রিন্টিং প্রেস পরিদর্শনের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। ডাক্তার দীপু মনি বলেন, করোনা নতুন ধরন অমিক্রন পরিস্থিতি আগামী মার্চ মাস পর্যন্ত মনিটরিং করা হবে। সেটি নিয়ন্ত্রণে থাকলে মার্চ মাসের পর স্বাভাবিক শ্রেণী পাঠদান শুরু করা যাবে।
দৈনিক আজকালের খবর, মহারাষ্ট্র নিবাস থেকে কলকাতার নতুন মেয়রের নাম ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। আগামী 5 বছরের জন্য কলকাতার মহানাগরিক হলেন ফিরহাদ হাকিম। পাশাপাশি পুরসভার দলনেতার দায়িত্ব সামলাবেন ফিরহাদ। পুরসভার চেয়ারপারসন থাকছেন মালা রায়। ডেপুটি মেয়র হলেন অতীন ঘোষ। এর আগেও এই দায়িত্ব সামলেছেন তিনি। কলকাতার মহানগরীর পদে বসেই ফিরহাদ হাকিম বলেন, জীবন যদি যায় যাবে, মমতা ব্যানার্জির বিশ্বাসকে ভঙ্গ হতে দেব না। তার আদর্শ বিশ্বাস নিয়েই এতদিন পুরো বোর্ড চলেছে, এর পরেও চলবে।
দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, রাজ্য বিজেপির নতুন কমিটি বুধবার ঘোষণা করেছেন সভাপতি সুকান্ত মজুমদার। আর সেই কমিটিতে রাজনীতিকের থেকে পেশাদার বেশি রয়েছেন বলে অভিযোগ উঠেছে দলের অন্দরেই। প্রশ্ন উঠেছে, গুরুত্বপূর্ণ 2 পদে কলকাতার 2 ক্যান্সার বিশেষজ্ঞকে বসানো হয়। বিজেপির অন্যতম সহসভাপতি হয়েছেন চিকিৎসক মধুর ছন্দা কর। আবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে সরিয়ে যুব মোর্চার রাজ্য সভাপতি করা হয়েছে আর এক চিকিৎসক ইন্দ্রনীল খাঁকে। বিরোধীদের অনেকে ঠাট্টা করে বলেছেন, রাজ্যে বিজেপি রুগ্ন হয়ে পড়েছে বলে কি চিকিৎসকদের আনা।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লিখেছে, কলকাতা পুর ভোটে কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপির, দ্বিতীয় নয় তৃতীয় স্থান পেয়েছে তারা। আর ফল প্রকাশের পরই টুইটে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করেছেন তথাগত রায়, একইভাবে নিশানা করলেন তৃণমূলকেও। তার কথায় তৃণমূলের চুরমার হয়ে যাওয়া অবশ্যম্ভাবী, বিষয়টা ঠিক কি? পুরভোটের ফল স্পষ্ট হওয়ার পর 22 ডিসেম্বর বিজেপিকে কটাক্ষ করেছিলেন তথাগত রায়, লিখেছিলেন, প্রতীক্ষা শেষ, আশঙ্কা সত্য হলো, যা নিয়ে সমালোচনা করেছিলেন অনেকেই। তার পরিপ্রেক্ষিতে আরও একটি টুইট করেছিলেন বিজেপি নেতা, লিখেছিলেন, প্রকাশ্যে বিজেপি সম্বন্ধে কেউ কেউ দুঃখ পাচ্ছেন, আমি নিজেই তো পাচ্ছি, কিন্তু উপায় নেই, যা বলার ছিল গোপনে বহুবার বলা হয়েছে, কোনো লাভ হয়নি। আমার বয়স হলো বা কি হলো, বেঁচে আছি নাকি মরে গেছি, তাতে কারো কিছু আসে যায় না। বাঙালি হিন্দুর যে সর্বনাশ হতে চলেছে সেটাই বিবেচ্য।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে, তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। জেনারেল কাসিম সুলেমানি হত্যার ঘটনা তদন্তে ইরান, ইরাকের যৌথ বিবৃতি, জড়িতদের শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার, চীনের বাধার একদিন পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন প্রস্তাব পাস, ত্রাণ ও অর্থ পাঠানো যাবে আফগানিস্তানে, নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রেসিডেন্টের উদ্যোগ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি ওবায়দুল কাদেরের অভিযোগ, এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অস্থিরতা চলছে, গেরিলা হামলায় বেসামরিক ব্যক্তি ও পুলিশ কর্মকর্তা নিহত। এবারে আমাদের হাতে থাকা সর্বশেষ আরও একটি খবরের বিস্তারিত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, তার বাহিনী নতুন নতুন হুমকির সঙ্গে তাল মিলে নিজের প্রতিরক্ষা শক্তির আধুনিকায়ন করেছে। IRGC-র পাইলটবিহীন বিমান বা ড্রোন শত্রুর যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতা অর্জন করেছে বলেও তিনি জানিয়েছেন। জেনারেল পাকপুর 17তম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামরিক মহড়ার অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এ কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শুনে আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আক্তার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.